হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শুক্রবার বেলা 12:00 আর বাংলাদেশ ও ভারতে শুক্রবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ইউএনএসসিআর এবং ইউএনডিপির সাথে মিয়ানমারের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
জহুরুল আলমের রিপোর্ট।
কুয়েতের পুনর্গঠন কাজে সহযোগিতার অংশ হিসেবে বর্তমানে সেখানে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেছেন।
এছাড়া রয়েছে আমাদের নিয়মিত আয়োজন আলাপন, আজকের বিষয় বিশ্বকাপ ক্রিকেট 2019। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্র উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে মেক্সিকো থেকে বেআইনি অভিবাসীদের আমেরিকায় প্রবেশ 10 দিনের মধ্যে বন্ধের সময়সীমা ধার্য করেছে। অন্যথায় আমেরিকা মেক্সিকোর সব পণ্যের উপরে শুল্ক আরোপ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে টুইট বার্তায় এই ঘোষণা দেন। তিনি বলেন, জুন মাসের 10 তারিখ থেকে মেক্সিকো থেকে আসা সকল পণ্যের উপরে 5% কর বাড়ানো হবে যদি ওই সময়ের মধ্যে মেক্সিকো আমাদের দেশের ভেতরে বেআইনি অভিবাসীদের ঢোকা বন্ধ না করে। তিনি টুইটার বার্তায় আরও বলেন, বেআইনি অভিবাসন সমস্যার প্রতিকার হচ্ছে প্রতি মাসে শুল্ক বাড়ানো, যা অক্টোবর মাসের 1 তারিখের মধ্যে বেড়ে 25% দাঁড়াবে। ওদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, তিনিও টুইটার বার্তায় বলেছেন, সামাজিক সমস্যাগুলো শুল্ক আরোপ অথবা বাধ্য করানোর মানদণ্ডের মধ্য দিয়ে সমাধান করা সম্ভব নয়। মিয়ানমারের রাখাইনে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে বসবাস নিশ্চিতকরণের লক্ষ্যে ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সাথে মিয়ানমারের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত করার লক্ষ্যে দেশটির রাখাইন রাজ্যে সকল ধর্ম সম্প্রদায়ের মানুষের নির্বিঘ্নে বসবাস নিশ্চিতকরণে যথাযথ পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামো সহ সামগ্রিক উন্নয়নের জন্য 2018 জুন জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর এবং ইউএনডিপির সাথে মিয়ানমারের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল তার মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে। এ লক্ষ্যে পুনরায় একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। যদিও জাতিসংঘ বলছে চুক্তি স্বাক্ষরিত হলেও গত এক বছরে প্রত্যাবাসন সহায়ক পরিবেশ পরিস্থিতির আদৌ সৃষ্টি হয়নি। বর্তমানেও রাখাইনে সেনা অভিযানে সাধারণ মানুষ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রেড ক্রিসেন্ট সহ 20টি স্বেচ্ছাসেবী ও মানবিক সহায়তাকারী সংস্থা সপ্তাহকাল জুড়ে রোহিঙ্গাদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ অভিযান চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এ পর্যন্ত $13.6 মিলিয়ন সমপরিমাণ অর্থ সংগৃহীত হয়েছে। আরও অর্থ সংগৃহীত হবে বলে উদ্যোক্তারা ধারণা করছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কুয়েতের পুনর্গঠন কাজে সহযোগিতার অংশ হিসেবে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনটিনজেন্টের সদস্য সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্য সংখ্যা 250 থেকে বৃদ্ধি করে 639 জনে উন্নীত করা হবে। কুয়েত সরকার যত দ্রুত সম্ভব বর্ধিত এই জনবল কুয়েতে পাঠানোর অনুরোধ জানিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে অপারেশন কুয়েত পুনর্গঠন নামের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় 28 বছর ধরে সেখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেছেন। পশ্চিমবঙ্গ থেকে মাত্র 2 জন প্রতিমন্ত্রী হয়েছেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় দফার মন্ত্রিসভায় যে একটা রদবদল হতে পারে তার আজ পাওয়া যাচ্ছিল। আজ শুক্রবার রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানানো হয়েছে। ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহকে প্রধানমন্ত্রী এবার মন্ত্রিসভায় নিয়ে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। বিগত সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবার পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীর পদ। আগের অর্থমন্ত্রী অরুণ জেটলি এবার স্বাস্থ্যের কারণে সরে দাঁড়ানোয় সেই জায়গায় বসানো হয়েছে আগেকার প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনকে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের শরীরও ভালো নেই, তাঁর জায়গায় প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্করকে বিদেশমন্ত্রীর পদে এনে মোদী বেশ চমক দিয়েছেন। তবে গতবার পশ্চিমবঙ্গ থেকে বিজেপি দুটি মাত্র আসনে জয়ী হয়েও একজনকে প্রতিমন্ত্রী করেছিল, এবার কিন্তু 18টি আসন জয় করেও পশ্চিমবঙ্গ পেয়েছে মাত্র দুজন প্রতিমন্ত্রী। বাবুল সুপ্রিয়কেও পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হয়নি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমবারের মতো আজ বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা বৈঠকও করেন। এর আগে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সম্মেলন করেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকা মাস্ক এর সঙ্গে বৈঠকের পরে পম্পেও বলেন, ইউরোপীয়রা যে ইনস্টাস্ক নামের একটি কার্যব্যবস্থা গ্রহণ করেছে তাকে ওয়াশিংটন সমর্থন করে না এবং তারা ওই ব্যবস্থা সমর্থন করবে না। ইরানের সঙ্গে ইউরোপীয় কোম্পানিগুলো যদি কোনো চুক্তিতে আসে তাহলে আমেরিকা যাতে ওই কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে তারই সুরক্ষা দেবে ওই পদ্ধতি। ইনস্টাস্ক কার্যকর হয়নি, তবে ইউরোপীয়রা আশা করছেন যে এই গ্রীষ্মকালেই তা কার্যকর করা হবে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিশেষ দূতকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। কোরিয়ার বিশ্লেষকেরা মনে করেন উত্তর কোরিয়া অতীতে তাদের কর্মকর্তাদের প্রাণদণ্ড দিয়েছে, তারা যে ওই ধরনের পদক্ষেপ নিতে পারে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ক্ষমতাসীন কিম পরিবারের জন্য হুমকি হতে পারে এমন লোকজনকে পিয়ংইয়াং অতীতেও মৃত্যুদণ্ড দিয়েছে। চুসান ইবলো পত্রিকা জানিয়েছে ট্রাম্প কিম সম্মেলন ব্যর্থ হওয়ার পর মার্চ মাসে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকা নিযুক্ত বিশেষ দূত কিম হায়ক চোল এবং চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তার মৃত্যুদণ্ড উত্তর কোরিয়া কার্যকর করেছে। প্রাণঘাতী ইয়াবার সাথে বাংলাদেশকে সর্বপ্রথম যে ব্যক্তি পরিচয় ঘটিয়েছিল সেই সাইফুল করিম পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসাইন শাকিল।
বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে নাফ নদীর তীরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 1,00,000 ইয়াবা ট্যাবলেট ও 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় সাইফুল করিমের মাধ্যমে ইয়াবার কারবার শুরু হয়েছিল বাংলাদেশে। মিয়ানমার থেকে 1997 সালে সর্বপ্রথম ইয়াবার চালানটি এনেছিলেন সাইফুল। ইয়াবা কারবারে জড়িয়ে নিয়েছিলেন সাবেক সংসদ সদস্য থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষকে। এরপরে ইয়াবা বিক্রির টাকায় সর্বোচ্চ কর দিয়ে কক্সবাজার থেকে একাধিকবার সিআইপি মর্যাদাও অর্জন করেছিলেন তিনি। গত বছরের 4 এপ্রিল চট্টগ্রামে 13,00,000 ইয়াবা ট্যাবলেট আটকের পর থেকে গা ডাকা দিয়েছিলেন সাইফুল করিম। দীর্ঘ 1 বছর মিয়ানমারের মংডুতে আত্মগোপনে থাকার পর কয়েকদিন আগে দেশে এসে ধরা পড়েন পুলিশের জালে। যেই নদী পেরিয়ে আনত ইয়াবার চালান সেই নাফ নদীর তীরেই ঘটেছে সাইফুল করিমের শেষ পরিণতি। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
পশ্চিমবঙ্গে বেআইনি অস্ত্র এবং বেআইনিভাবে মুদ্রা তৈরি করা হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
বিহারের মুঙ্গের থেকে লোকজন এনে মধ্য কলকাতা স্ট্যান্ড রোডে শুল্ক দপ্তরের কাছেই চলছিল এই কারবার। এই ঘটনায় 3 জন যুবককে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করে এসটিএফ। ধৃতদের জেরা করে হাওড়াতে আরও একটি এ ধরনের কারখানার হদিশ মিলেছে। 2 কারখানা থেকে দেশি অস্ত্র, জাল নোট সহ প্রচুর কাঁচামাল যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ চাঁদ ওরফে সোনু, মোহাম্মদ সুলতান ও মোহাম্মদ শিল্টু। এরা প্রত্যেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, গতকাল হেয়ার স্ট্রিট থানা এলাকায় শুল্ক দপ্তরের কাছে ওই অস্ত্র তৈরির কারখানায় হানা দেয় এসটিএফ। সেখানেই চলছিল অস্ত্র তৈরির কারবার, সেই সঙ্গে ছিল জাল নোট ছাপার ব্যবস্থাও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাপানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে আগামী মাসে বৈঠক করবেন। জুন মাসের 29 তারিখে ওসাকায় তারা বৈঠক করবেন। বিশ্বের অর্থনৈতিকভাবে শক্তিধর দেশের নেতাদের শীর্ষ সম্মেলন G20-র পাশাপাশি ওই দুই নেতা বৈঠক করবেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে, 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। ভারতের সাধারণ নির্বাচনের পর এখন বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে, এবং সেক্ষেত্রে দলটি পরপর দুবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে এবং কয়েক দশকের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে কি ভবিষ্যতে পরাস্ত করতে পারবে নেহরু গান্ধীর বংশ পরম্পরার দল কংগ্রেস পার্টি, এ নিয়ে চলছে আলোচনা বিশ্লেষণ। আর সে বিষয়ে বিস্তারিত জানতে কলকাতার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপিকা ডক্টর অনিন্দিতা ঘোষালের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলছেন সহকর্মী আনিস আহমেদ।
ডক্টর অনিন্দিতা ঘোষাল, প্রথমেই আপনাকে স্বাগতম জানাচ্ছি।
ধন্যবাদ, নমস্কার।
নমস্কার। আমরা জানি ভারতের প্রায় 72 বছরের ইতিহাসে 55 বছরই শাসন করেছে কংগ্রেস পার্টি। ঐতিহ্যগতভাবে দলটি 6 প্রজন্ম ধরে রাজনীতি করছে, ভারতের স্বাধীনতার আগে মতিলাল নেহরু থেকে শুরু করে বর্তমানে রাহুল গান্ধী পর্যন্ত রাজনীতিতে সংযুক্ত থেকেছে নেহরু গান্ধী পরিবার। এই সম্পৃক্ততা সত্ত্বেও অনেকেই বলছেন যে রাহুলের দুর্বল নেতৃত্ব এবার কংগ্রেসের এই বিপর্যয়ের প্রধান কারণ। ডক্টর অনিন্দিতা ঘোষাল, আপনি কি তাই মনে করেন?
আসলে সমস্যাটা হচ্ছে যে এই পরিবারতান্ত্রিক রাজনীতি, সেটা যে শুধুমাত্র ভারতের সমস্যা সেটা বোধ হয় নয়, সেটা বোধ হয় গোটা সাউথ এশিয়াতেই কিন্তু এই সমস্যাটা আছে। কিন্তু এবারে নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে রাহুলের নেতৃত্বে কংগ্রেস যে খুব একটা উজ্জীবিত হয়নি ওরকম বোধ হয় নয়। তো আমার নিজের যেটা মনে হয় যে বোধ হয় রাহুলের যতটা না পরাজয় হয়েছে তার থেকেও বেশি, অনেক বেশি জয় হয়েছে বিজেপির স্ট্র্যাটেজি। আমরা সবাই জানি রাজনীতিতে একটা খুব মানে একটা কংক্রিট ধারণা আছে, হচ্ছে পপুলিস্ট রাজনীতির ধারণা। আমি এই এই শেষ কয়েকদিনে অনেকের সঙ্গে কথা বলেছি যে বিজেপি কেন জিতলো বা কংগ্রেস কেন হারলো, তা বিজেপি কেন জিতলো যাদেরকেই জিজ্ঞেস করেছি তারা কিন্তু বলেছেন যে বিজেপি কাজ করছে। তো কি কাজ করছে বলছে, 100 দিনের কাজ দিয়েছে, সেই উজালা যোজনা হচ্ছে, কৃষকদেরকে 2000 টাকা দিচ্ছেন, এরকম। এটা খুব মানে এটা খুব অদ্ভুত যে রাহুলও কিন্তু নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক কিছু দিয়েছিলেন, বা রাহুল যেভাবে রাফাল বিতর্ক তুলে এসেছে অর্থনৈতিকভাবে বিজেপি আস্তে আস্তে ভারতবর্ষকে দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোট ব্যাংকের ক্ষেত্রে সেই কথাগুলো বোধ হয় ওইভাবে বিশ্বাস করেনি বা ওইভাবে আস্থা রাখতে পারেনি রাহুলের ওপরে। কিন্তু আমার মনে হয় না সেটা শুধুমাত্র রাহুলের ব্যর্থতা, আমার কিন্তু মনে হয় সেটা সেই অর্থে কোথাও একটা কংগ্রেসের ব্যর্থতা, কংগ্রেসের সাংগঠনিক ব্যর্থতা, এবং বিজেপি যেটা হচ্ছে গিয়ে এনক্যাশ করেছে এবং বিজেপি হচ্ছে গিয়ে তার থেকে লাভবান হয়েছে।
এই যে আপনি বললেন যে আপনার মনে হয় না রাহুলের ব্যর্থতা এবং কংগ্রেসের ব্যর্থতা সামগ্রিকভাবে, সেটা মেনে নিয়েও একটা প্রশ্ন ওঠে যে আমেথির মতো নির্বাচনী এলাকা যেখানে যুগের পর যুগ নেহরু গান্ধী পরিবারের আধিপত্য থেকেছে, সেখানেও কিন্তু রাহুল গান্ধী তার আসন খুইয়েছেন এবং রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র কোনো রকম প্রভাব বিস্তারই করতে পারেননি। তাহলে কি আপনি মনে করেন যে নেহরু গান্ধী পরিবারের এই ষষ্ঠ প্রজন্ম রাজনীতিতে কার্যত ব্যর্থই হচ্ছে, আর সেজন্যই কি কংগ্রেসকে উত্তরাধিকারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে?
আসলে আমেথির ব্যাপারটা অন্যরকম। আমেথিতে মানে দেশভাগের পর থেকে আমরা দেখতে পাচ্ছি, যদি পুরো হচ্ছে কংগ্রেসের স্প্যানে আমরা নির্বাচনটা দেখি, আমেথিতে কিন্তু এরকম বলা হতো দুটো কেন্দ্র, আমেথি এবং রায়বেরেলি, তাতে বলা হতো যে যাকেই দাঁড় করানো হোক না কেন সে জিতে যাবে। এবার আমেথিতে স্মৃতি ইরানি জেতার পরে অনেক বিশ্লেষণ হয়েছে যে কি করে স্মৃতি ইরানি জিতছেন এবং কত ভোটের ব্যবধানে জিতছেন এবং কি করে রাহুল হচ্ছে হারলেন, এবং রাহুলকে যে কেরলে আর একটা সিটেও মানে দাঁড়িয়েছিলেন বা দাঁড় করানো হয়েছিল কংগ্রেস হাইকমান্ড থেকে, তার থেকেও কিন্তু কোথাও একটা মনে হয় যে এইটা বোধ হয় কোথাও একটা শঙ্কা ছিল ভোটের আগে থেকে। তো সেই বিশ্লেষণগুলোতে যেই তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে 2004 থেকে আমরা জানি যে রাহুল আমেথি সিট থেকে প্রতিনিধিত্ব করেছেন, এবং অধিকাংশ ক্ষেত্রেই বলা হচ্ছে যে রাহুল কিন্তু হয়তো আমেথিতে হচ্ছে আমেথির যে গ্রাউন্ড রিয়ালিটি, মানে আমেথি তো ভীষণ মানে লখনৌ থেকে দূরে একটা জায়গা, ভীষণ স্লিপি টাউন যেটাকে আমরা বলি, ওরকম একটা যেখানে উন্নয়নের অনেক সমস্যা আছে। গত 5 বছর ধরে মানে শেষবার যখন স্মৃতি ইরানি হারেন তারপর থেকে স্মৃতি ইরানি প্রচুর কাজ করেছেন, এবং তাতে কিন্তু অনেক ওই আর্থিক যোজনার অনেক কিছু করা হয়েছে ওখানে। কিন্তু আমার নিজের যেটা মনে হয় যে যেহেতু আমেথি নিয়ে হচ্ছে কংগ্রেস শিবির প্রচন্ড নিশ্চিন্ত ছিল এবং সবাই ভাবতো যে মানে আমেথি এবং রায়বেরেলিতে কংগ্রেস তার সেটা হতেই পারে না, মানে আমি বোধহয় গত বছর একটা খবরের কাগজে পড়ছিলাম যে প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে সেও কিন্তু বিদেশ থেকে এসে তাকে আমেথিতে গ্রামে একজনের বাড়িতে মানে থাকতে দেওয়া হয়েছিল, বা ছিলেন বোধহয় 5-6 দিন ছিলেন, শুধু রুরাল ইন্ডিয়া কেমন সেটা জানতে, যার বাড়িতে ছিলেন তিনিও জানতেন না যে যিনি অতিথি হিসেবে আছেন তিনি আসলে কে। সুতরাং আমার মনে হয় যে কংগ্রেস হাইকমান্ড বোধহয় ভেবেছিল যে আমেথি নিয়ে এত কিছু মাথা ঘামানোর নেই, ওইটাই কিন্তু আসলে বিজেপির কোথাও একটা বিক্রি মানে বিক্রির একটা সবচেয়ে বড় মুখ হয়ে গেল।
আপনি খানিক আগে একটা কথা বলছিলেন যে পরাজয়টা কংগ্রেসের যত না জয় বিজেপির ততটা, এখন একটা কথা তো অনেকেই বলেন যে অর্থনীতির দিক দিয়ে মোদি সরকার 2014 সালে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনে তারা ব্যর্থ হয়েছেন, তাহলে কৌশলটা আসলে কি ছিল, জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার কি সাফল্য হয়েছিল, এভাবে কি আমরা মোদির বিজয়কে দেখতে পারি?
না, আমার তো মনে হয় ভোটের আগে যেহেতু আর্থিক দিক থেকে হচ্ছে গিয়ে সেইভাবে বিজেপি সাংঘাতিক কিছু মানে সংস্কার আনতে পারেনি বা আসার কথাও সেভাবে মানে তুলে ধরতে পারেনি, যে কারণে আমরা কিন্তু দেখেছি ভোটের সময় বারবার বিজেপি স্লোগান মানে পাল্টেছে, বদলেছে অনেকবার, 2-3 বার পাল্টেছে, এবং সেখানে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ন্যাশনালিজমের কোয়েশ্চেনকে এবং হিন্দুত্ববাদকে, এবং সেখানে কিন্তু কোথাও একটা টার্গেট করা হয়েছে যে মানে এই এই সেকুলার যে একটা মত কংগ্রেসের মধ্যে আছে যেটা বারবার করে রিফ্লেক্টেড হয়েছে, সেখানে কিন্তু কোথাও একটা হিন্দুত্ববাদকে বা মানে হিন্দু সলিডারিটি তৈরি করার কথা কিন্তু বলা হয়েছে, সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে তো অবশ্যই গুরুত্ব পেয়েছে পাকিস্তানের সঙ্গে, আমরা জানি যে ভারত পাকিস্তান বাংলাদেশ এখানে কিন্তু ভীষণ এই রাজনীতিটা চলে, মানে সাম্প্রদায়িকতা ওইটার কিন্তু মানে মানে ওটা একটা অসম্ভব আর কি, কোথাও একটা ছাপ আছে। তো আমার মনে হয় কিন্তু আর্থিক দিকটার ক্ষেত্রে যে উন্নয়ন হয়নি সেই অর্থে সেটাকে ধামাকা দেওয়ার জন্যই কিন্তু এই জিনিসগুলোকে হাইলাইট করা হয়েছে, যেমন শৌচাগার নির্মাণ করা হয়েছে, মানে এগুলো নিয়ে প্রচুর কথা হয় এটা মনে হয়।
সেই প্রসঙ্গেই জানতে চাই যে আদর্শিক দিক দিয়ে কংগ্রেস সবসময় ধর্মনিরপেক্ষ রাজনীতি করেছে, আর ভারতে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ভেদ জ্ঞানের এই উন্মেষ কি ভারতের মূল আদর্শকে বিচ্যুত করবে, নাকি আপনি আশাবাদী যে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ শেষ পর্যন্ত ধর্মনিরপেক্ষ রাজনীতি করে যাবে?
আসলে আমার নিজের যেটা মনে হয় যে ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতেই বোধহয় কোথাও না পপুলিস্ট রাজনীতি বেশি দিন চলে না, তো মানে কোথাও একটা এই এজেন্ডা গুলো যখন শেষ হয়ে যাবে সেই সময় কিন্তু আবার সেই প্রশ্ন উঠবে খাদ্য বস্ত্র বাসস্থানের, এবং আমার কিন্তু মনে হয় না মানুষকে বেশি দিন ধরে হচ্ছে যে এই মানে বিভিন্ন রকমের যে মানে যেমন মোদি জামানার যদি আমরা পুরো ছবিটা দেখি যে তাহলে আমরা দেখবো কিন্তু অনেক কিছু তাতে হাইলাইটেড হয়েছে, মানে প্রথমে নোটবন্দি, তারপরে ট্রিপল তালাক, তারপরে শবরীমালা, তাতে কে ঢুকবেন কে ঢুকবেন না, তারপরে হচ্ছে রাফাল বিতর্ক, এবং শেষ হচ্ছে গিয়ে ওই পাকিস্তানের সঙ্গে হচ্ছে গিয়ে সেই সার্জিক্যাল স্ট্রাইক, এখন সেটা কিভাবে দেখবেন সেটা অন্যরকম, কিন্তু ভোটে কিন্তু ওই ইস্যুগুলোকেই তুলে ধরা হয়েছে। এবং এই যে মানে মোদি বলছেন যে উনি নিজে চৌকিদার, তো ওনাকে কিন্তু যেভাবে নরেন্দ্র মোদীকে তুলে ধরা হয়েছে মানে ভোটে কিন্তু বিজেপিকে অনেক মানে কম হাইলাইট করে মোদীর হাতে সেফ আছে ভারতবর্ষ সেইটা কিন্তু তুলে ধরা হয়েছে, এবং যারা যারাই কংগ্রেসের বিফলতার কারণ খুঁজতে চেয়েছেন তারা প্রত্যেকে কিন্তু অনেকগুলো কারণের মধ্যে একটা কারণকে বলেছেন যে মোদীর এই যে ইমেজ মানে এই যে সাংঘাতিক একটা রক্ষক ইমেজ, সেই ইমেজের সঙ্গে কিন্তু রাহুল গান্ধী পেরে ওঠেননি।
ডক্টর অনিন্দিতা ঘোষাল, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো ফেসবুক লাইভে, এই অনুষ্ঠান রেডিও অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার আমাদের নিয়মিত আয়োজন আলাপন, আজকের বিষয় বিশ্বকাপ ক্রিকেট 2019, সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ তাহির, সঞ্চালন আমি একা করছি না, তোমাকে সঙ্গে থাকতে হবে।
আমি
বিশ্বকাপ ক্রিকেট নয়, বিশ্বকাপ ক্রিকেটে আমরা যেহেতু রমজান মাসে আছি, প্রসঙ্গটা এটা একটু স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও আলোচনা হবে, যে এই রমজান মাসে যারা রোজা রাখছেন তাদের খেলাধুলা এইরকম একটা মানে পরিশ্রমী খেলা, সেখানে অংশ নিতে কেমন লাগছে? শুধু বিশ্বকাপের মাঠেই নয়, যে কোনো খেলোয়াড় রমজান মাসে যখন খেলাধুলা করে, কোন প্রতিযোগিতা বিশেষ করে যায়, তখন তাদের কেমন লাগে সেই নিয়ে আলোচনা করব। এবং বিশ্বকাপ ক্রিকেট তো অবশ্যই আছে, তো আমাদের সঙ্গে কারা রয়েছেন?
আমাদের সঙ্গে আজকে চারজন অতিথি রয়েছেন। আপা, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুন্নুর রবিন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভারত থেকে ক্রীড়া সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী, এবং এখন ব্রিটেনে রয়েছে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট সুব্রত বাবি, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও আরেকজন বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ।
আচ্ছা, আপনারা চারজনই আমাদের সঙ্গে আছেন, আপনাদের ধন্যবাদ চারজনকেই সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। এবং আমি জানি যে জয়ন্ত চক্রবর্তীর কিছু তাড়া আছেন, 10টার মধ্যে তাকে বেরিয়ে যেতে হবে, হাতে খুব একটা সময় নেই। বিশ্বকাপের লড়াই শুরু হয়ে গেল ইংল্যান্ডের মাঠে মাঠে, এবং আমরা এবারে যা দেখলাম, দুটি ম্যাচ খেলা হয়েছে। স্বাগতিক ইংল্যান্ড হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে 104 রানে, ওদিকে পাকিস্তান পরাজিত হলো ওয়েস্ট ইন্ডিজের কাছে 7 উইকেটে। এবং বিশ্বকাপে কিন্তু জয়ন্ত পাকিস্তানের এটা একটা বিপর্যয়কারী, সবচেয়ে মানে বাজেভাবে হারলো 7 উইকেটে। তো আজকে আমরা এটা দিয়ে শুরু করি, কারণ বেশি ব্যাখ্যায় যাব না, আপনার কাছে শুনতে চাই। আপনি বলুন তো, এই যে খেলা শুরু হয়েছে, অবশ্যই ভারত ভালো খেলবে, অস্ট্রেলিয়া ভালো খেলবে, 5 বার জিতেছে তারা এর আগে, শিরোপা জিতেছে, কিন্তু এমনিতে আপনি সার্বিকভাবে কি মনে করছেন?
রোকেয়া, সার্বিকভাবে এই কথাটাই বলা যেতে পারে যে বিশ্বকাপ ক্রিকেট এবারে একদম জিমন্যাস্টিক্স এর পারফেক্ট 10 এর মতো, তার কারণ 10টি দল রাউন্ড রবিন লীগ খেলবে একে অপরের বিরুদ্ধে। বিশ্বকাপের ফরম্যাটে এই বদলটি করা হয়েছে, এর আগে বিশ্বকাপ হয় 10-এর কম কিংবা 10-এর বেশি দল নিয়ে হয়েছে, কিন্তু পারফেক্ট 10 নিয়ে এইভাবে বিশ্বকাপ হচ্ছে, যেখানে একই ক্রিকেট বিশ্বের পরিবারের একটি সদস্যরা 10 জন 10টি দল তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এটি একটি নতুন ফরম্যাট, এবং এই ফরম্যাটে একটি ম্যাচ হারা বা একটি ম্যাচ জেতা তাতে কিছু এসে যাবে না, অন্তত পক্ষে 5টি ম্যাচ অথবা 6টি ম্যাচ যারা জিতবে তারা শেষ পর্যন্ত বিজয়লক্ষ্মীর প্রসাদ পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইংল্যান্ডের মাঠে অ্যাকোমোডেশন একটি ব্যাপার থাকে, বিশেষ করে এই উপমহাদেশের খেলোয়াড়দের জন্য। আজকে যে পাকিস্তান পরাজিত হলো, তার কারণ আমি অ্যাকোমোডেশনকে দোষ দেব না, আমি বলবো পাকিস্তানের ইম্প্রোভাইজেশনের অভাব, এবং পাকিস্তান দলটির মধ্যে ধারাবাহিকতার একটা নিরন্তর অভাব আমরা দেখতে পাচ্ছি, তারই ফলশ্রুতি হলো। এবং ওয়েস্ট ইন্ডিজ দলটি তো ধারাবাহিক ভালো খেলছে, এবং তাদের তো ব্যাটিং এর একটা স্ট্রেংথ রয়েছে, তারা বোলিং এ উন্নতি করেছে, ডেফিনেটলি তাদের মধ্যে অ্যান্ডি রবার্টস, জোয়েল গার্নাররা নেই, কিন্তু যারা আছেন তারাও খুব কম যান না, তারই ফলশ্রুতিতে পাকিস্তানকে আজকে হারতে হলো। রোকেয়া,
আচ্ছা আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করি, এই যে আমি যেরকম শুরুতেই উল্লেখ করেছি, শ্রোতা দর্শকরা যারা দেখছেন তাদের জন্য বলি যে আমাদের মানে মুসলিম ধর্মীয় একটি মাস চলছে রমজান মাস, এবং তাতে অনেকেই রোজা রাখছেন, তো খেলোয়াড়দের উপরে এই যে রোজা রাখার যে একটা শারীরিক একটা অসুবিধা আমার মনে হয় সৃষ্টি হয়, ক্রিকেটের মতো এরকম একটা পরিশ্রমী খেলা যেটা মানে সারাদিন ধরে ব্যাট করতে হবে, বোলিং করতে হবে, সেখানে কি প্রভাব রাখে খেলোয়াড়দের উপরে আপনি মনে করেন? কারণ আপনি তো ক্রীড়া সাংবাদিক শুধু নন, আপনি স্বাস্থ্যগত ব্যাপারগুলো অনেক সময় অনেক দেখেন, অনেক আলোচনায় শুনেছি আপনি এইসব নিয়ে মন্তব্য করেন, জানতো?
হ্যাঁ, নিঃসন্দেহে তাই, তার কারণ হচ্ছে খেলোয়াড়দের, আমরা যদি খেলোয়াড়দের দেখি, তাদের খেলোয়াড়দের দুটো জিনিস হয়, তার ক্যালোরি ইনটেক এবং অ্যাড্রিনালিন ক্ষরণ। এই যে ক্যালোরি ইনটেকটা যখন কম হয় তখন অ্যাড্রিনালিনের ক্ষরণটি কম হয়, যার ফলে খেলোয়াড়দের তাদের বেশি দিতে অসুবিধা হয়ে যায়। আমি জানি যে ধর্মপ্রাণ মুসলমানরা তারা রোজা রাখেন, যার জন্যে সূর্যাস্তের আগে তাদের যে খাবার খেয়ে নিতে হয়, এবং তারপর সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে তারা সেই রোজাটি ভাঙেন। সুতরাং এই যে দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়টা ক্রিকেটের মতো একটা খেলা যেখানে প্রতিটা মুহূর্তে শারীরিক কষ্টের প্রয়োজন হয়, সেখানে খানিকটা অসুবিধা যে হয় না এমনটি নয়, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে খেলোয়াড়রা যখন মাঠে নামেন তখন তারা পারিপার্শ্বিকতা, তাদের শারীরিক অবস্থা সবকিছু ভুলে চলে যান, এবং তাদের একটা মানসিক একটা জোর তৈরি হয়ে যায়। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে যেকোনো খেলাই, সেটা ক্রিকেট হোক বা অন্য যেকোনো খেলাই হোক, সেটা যতটা ফিজিক্যাল, ফিজিক্যাল তো বটেই, কিন্তু তার সঙ্গে সেটা মেন্টাল গেমও হয়, আর সেই মেন্টাল গেমের জন্য খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দেন দক্ষতার শীর্ষে গিয়ে। রোকেয়া,
আচ্ছা, ক্রিকেটার নাজমুন রবিন আমাদের সঙ্গে রয়েছেন, তিনি তো খেলেছেন ক্রিকেটের মাঠে, তার অভিজ্ঞতায় কখনো কি এটা হয়েছে যে রোজার মধ্যে খেলতে হয়েছে? নাজমুন রবিন, আপনার কাছে প্রশ্ন আমাদের।
আমি খেলেছি, কিন্তু তেমন ভাবে আমার সবসময় যে রোজা রাখতে হয়েছে তা না, যখন রেখেছি তখন অনেক সময় বাংলাদেশে যখন খেলেছি তখন শীতের মধ্যে খেলার সময় এত চাপ পড়েনি। আর যেটা আমি আগে শুনেছি আর কি, আপনারা বলছিলেন যে খেলার চাপে থাকাকালীন মনে হয় যে খেলার ইয়েতে ইমোশনটাই বেশি স্ট্রং থাকে আর কি। তার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন ইংল্যান্ডে যে অবস্থায় খেলা হচ্ছে সেই তুলনায় এখন আমি বলবো যে পাকিস্তান কিংবা উপমহাদেশ যেভাবে খেলা হয় ওখানে চাপ কিন্তু বেশি হয়, কারণ গরম সেখানে বেশি আর অনেক সময় গ্রীষ্মেও খেলা হয় সেখানে। বাংলাদেশের প্লেয়াররা যে রোজা রেখে খেলছে, দু একজন যারা রোজা রেখে খেলে ধর্ম এগুলো সাইড গুলো দেখে মেনটেন করে, তাদের কিন্তু ইংল্যান্ডে রোজা রেখে খেলার চাপটা এত বেশি হবে না আমি মনে করি।
আচ্ছা, জানেন তো আপনার কাছে আবার ফিরে আসছি, কারণ আপনার তাড়া আছে বলে আপনার কাছে বারবার ফিরতে হচ্ছে। আপনি কতক্ষণ আছেন আমাদের সঙ্গে?
নিজে তিনি খেলোয়াড় এবং তিনি খেলেছেন এবং তিনি যেটা বলেছেন যে ইমোশন, ইমোশনটা কিন্তু অনেক সময় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করিয়ে দেয়। এবং যে ইংল্যান্ডের যে ওয়েদার, সেই ওয়েদার আমিও দেখেছি, ইংল্যান্ডের ওয়েদার যেখানে আমি বেশ কয়েকটি বিশ্বকাপ কভার করেছি এবং বেশ কয়েকটি টুর্নামেন্ট কভার করেছি, সেখানে আমি দেখেছি যে সেখানে কিন্তু যেটা যেটা লস হয় অর্থাৎ ক্যালোরি লস হয় সেটা কিন্তু রিগেইন করার জন্য একটা শারীরিক বৃত্ত তৈরি হয়ে যায়। সুতরাং ঠিক কথাই বলেছেন আমাদের খেলোয়াড় বন্ধু যে তিনি যেটা দেখেছেন যে তিনি সে সময়টা অনেকটাই ইমোশন কাজ করে। আর অনেক সময় রোজা রাখার যে একটা ধর্মীয় অনুশাসন রয়েছে সেটা থেকে হয়তো কিছু শৈথিল্য পেয়ে যান, তার কারণ হচ্ছে যে বড় আসর হয় অথবা ফুটবলের বড় আসর হয়। রোকেয়া,
জি, আমি আমি যে প্রশ্নটি আসলে করতে চাচ্ছিলাম জয়ন্ত চক্রবর্তী আপনাকে, যে পাকিস্তান বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন সেকেন্ড আর কি, অর্থাৎ দ্বিতীয় সর্বনিম্ন রান করলো আজকে, এটি কি শুধুই আজকের দিনটি পাকিস্তানের ছিল না এই কারণে, নাকি দলের সমন্বয়হীনতা অথবা অভিজ্ঞতার অভাব?
আমি যদি প্রশ্নের উত্তর দিই তাহলে আমি বলবো যে ক্রিকেট কেন যে কোনো খেলাতেই যে দিনটি আসে, যে দিনটির বেস্ট পারফরমেন্স বলা হয় সেটা খানিকটা ধাক্কা দেয়, কিন্তু একই সঙ্গে আমি বলবো যে পাকিস্তান দলটি ঠিক যেন একটা দল হিসেবে তৈরি হতে পারছে না। এটা শুধু আজকে বলে নয়, বেশ কয়েকটা
ধারাবাহিক
যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে পাকিস্তান দলটি ঠিক সেইভাবে দল হয়ে উঠতে পারছে না। একটা সময় পাকিস্তানে এমন কতগুলো জায়গা ছিল, যেমন পেশোয়ারের পাকিস্তানিস্তান, যেমন ছিল পাঞ্জাবের ভবালপুর, এইসব জায়গা থেকে অনেক ক্রিকেটার উঠে আসতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলাটা অনেকটা বেশি শহর কেন্দ্রিক হয়ে গেছে পাকিস্তানে, যেটা কিন্তু ভারতে বা বাংলাদেশেও নয়। বাংলাদেশেও কিন্তু জেলা থেকে ছেলেরা আসে, কিন্তু পাকিস্তানে সেটা কিন্তু অনেকটা সাপ্লাই লাইনটা বন্ধ হয়েছে, যার পরিণতি খেলার মাঠে অর্থাৎ দলের মধ্যে গিয়ে পড়ছে।
তো জয়ন্ত, আজকে আপনাকে এখন আমাদের বিদায় জানাতে হয়, কারণ আপনি চলে যাবেন।
আমার থাকতে পারলে খুব ভালো হতো, কিন্তু থাকতে পারছি না, তার জন্য অপারগতা জানাচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যারা সতীর্থ রয়েছেন তাদের কাছ থেকে।
যাই হোক, বিশ্বকাপ তো চলছে, আপনাকে মাঝে মধ্যে ফিরে আসতে হবে আমাদের মধ্যে।
নিশ্চয়ই 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 আসবো, ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।
আপা, আমরা একটু ব্রিটেনে যাই।
জি,
ব্রিটেনে রয়েছেন এখন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট সুব্রত ববি। ববি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আসলে শুরুতেই কথা বলছিলাম একটু সদ্য সমাপ্ত দুটি খেলা নিয়ে, উদ্বোধনী ম্যাচ এবং আজকের যে খেলাটি, সেই সব বিষয় নিয়ে।
এই জায়গাটায় আমি একটু ইনপুট দিতে
চাই। জি, আপনি দিবেন দিবেন, তার আগে আমি আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি ব্রিটেনে রয়েছেন, সেখানকার পরিবেশ কেমন, উচ্ছ্বাস দেখছেন, বাংলাদেশ ক্রিকেটের যারা সদস্য রয়েছেন অর্থাৎ খেলোয়াড় যারা রয়েছেন,
শুধু বাংলাদেশেরই না, সেখানে এই বিশ্বকাপের প্রতি সমর্থন, উচ্ছ্বাস, আবেগ কেমন,
সেসব একটু আমাদের জানিয়ে তারপর যদি আপনি এই বিষয়ে সংযুক্ত করেন।
আসলে যেটা বলা যায় যে কালকে তো বিশ্বকাপ শুরু হলো, এর আগের দিন পর্যন্ত অর্থাৎ ওভালে যখন আমরা এসেছি তখন ওভালের অ্যাটমসফিয়ার এবং সারা ইংল্যান্ডের অ্যাটমসফিয়ার দেখে আমাদের কাছে মনে হয়নি যে এটা আসলে কোনো বিশ্বকাপ হতে চলেছে। বরং আজকের যে পত্রিকাগুলোর হেডিং, এমন পত্রিকাও হেডিং করেছে যে কালকে অর্থাৎ আগামীকাল কারো যদি বিয়েও থাকে আপনারা বিয়েটা চেঞ্জ করে ফেলুন, কালকে টটেনহাম এবং হচ্ছে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। অর্থাৎ ইংল্যান্ডের যদি টোটাল অ্যাটমসফিয়ারটা এখন বলি, সেটা হচ্ছে সম্পূর্ণটাই মানুষের কেন্দ্র, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল। বাট যেটা বলতে চাই সেটা হচ্ছে গতকাল ইংল্যান্ডের ম্যাচ ছিল, সেখানকার আসার পর আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওভালকে ঘিরে মানুষের যে একটা এক্সপেকটেশন যে ক্রিকেটের একটা জায়গা ওভাল, সেই শহরটাকে ক্রিকেটময় মনে হয়েছিল কালকের এনভায়রনমেন্ট দেখে। এবং এটুকু বলতে পারি যে আমাদের সাবকন্টিনেন্ট টিমগুলো অর্থাৎ বাংলাদেশ বিশেষ করে এবং ইন্ডিয়ার যে ম্যাচগুলি যখন হবে তখনকার সিনারিও কিন্তু একটু ডিফারেন্ট হবে। অর্থাৎ যে ভেনুগুলোতে খেলা হবে সেই জায়গাটাতে কিন্তু ক্রিকেটের একটা আমেজ পাওয়া যাবে। আর ইংল্যান্ডের ম্যাচগুলিতে যদি বলা যায় এই জায়গাগুলিতে আসলে সেই এনভায়রনমেন্টটা পাওয়া যাবে, রাদার দ্যান আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বা বিভিন্ন কয়েকটা জায়গা আমি ঘুরেছি, সবার কিন্তু আগ্রহ আসলে ক্রিকেট না, সবাই চিন্তা করছে হচ্ছে কালকের ম্যাচটা অর্থাৎ লিভারপুল এবং টটেনহামের ম্যাচটার রেজাল্ট কি হবে সেটি নিয়ে কিন্তু মানুষের আগ্রহ। আর একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু রোজার বিষয়টা নিয়ে আপনারা কথা বলছিলেন, সেটি হচ্ছে যে এইবারকার মানে বিশেষ করে ইংল্যান্ডে আমি দেখেছি যে এখানে আসলে সোয়া নয়টা বা গতকাল আমরা রোজা সঙ্গে মানে কয়েকটা জায়গায় ইফতার করেছি, সোয়া নয়টার দিকে হচ্ছে আপনার ইফতার হয় এবং রোজা রাখাটা মানে ফেরি খায় হচ্ছে দুইটার সময়, অলমোস্ট 18 থেকে 19 ঘন্টা কিন্তু একজনকে মানে রোজা রাখতে হচ্ছে। সো দ্যাট এটা খুবই টাফ একটা বিষয় হবে, হয়তো বাংলাদেশ দলের দুই একজন ক্রিকেটার সবসময় আসলে রোজা রাখেন কিন্তু ম্যাচের দিনগুলিতে আসলে তারা রোজা রাখতে পারবেন কিনা দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন, বিকজ অফ 18 থেকে 19 ঘন্টা কিন্তু এখানে রোজা রাখতে হচ্ছে।
তবে আরো একটি দিক যে এখানে প্রায় একদম রমজান মাসের শেষে এসে বিশ্বকাপ শুরু হচ্ছে, তো ভালো দিক বলবো এই মুহূর্তে খেলোয়াড়দের জন্য।
জি ববি, আমি আরেকটু জানতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটার কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তাদের মানসিক কি অবস্থা? আমরা এটা তো দেখতে পাচ্ছি যে অনুশীলন করতে গিয়ে তামিম ইকবাল খানিকটা ইনজুরিতে পড়েছেন, তার আগে মাশরাফি বাংলাদেশ দলের অধিনায়ক তিনি খানিকটা ইনজুরিতে পড়েছেন, মুস্তাফিজ খানিকটা ইনজুরিতে পড়েছেন, সব মিলিয়ে আসলে আমাদেরকে যদি বাংলাদেশ দলের একটু অবস্থা জানান যে তাদের তিনজনের কি অবস্থা এবং খেলোয়াড়দের মনোবল কেমন।
সেটা হচ্ছে যে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড থেকে ফেরার পর মানে আজকে কিন্তু ফার্স্ট প্র্যাকটিস করলো এবং তামিম ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলেনি। আজকে প্র্যাকটিসে আমরা দেখেছি সাইফউদ্দিন এবং মাশরাফি তারা দুজন কিন্তু প্র্যাকটিস করেনি, তাদের ছোটখাটো নিগলস আছে। আর তামিমের একটু সমস্যা ছিল কিন্তু আজকে যখন তিনি প্র্যাকটিস করছিলেন একটা বল এসে তার বাঁ হাতে ব্যথা লাগে। বাট আমি আজকে যিনি বাংলাদেশ দলের তামিমকে কাছ থেকে দেখেছেন আর কি, তামিম যখন ব্যথা পেয়ে উঠে যাচ্ছিলেন তখন নির্বাচক ছিলেন হাবিবুল বাসার সুমন, তার সঙ্গে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করেছি, তিনি বলেছেন তার ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে ব্যথা পেয়েছে কিন্তু সেই ব্যথাটা আসলে মানে তাকে যে প্রথম ম্যাচ থেকে ছিটকে দিবে তেমন তার মনে হয়নি। ইভেন তামিম নিজেও এক্সরে করতেও চায়নি যে তার কাছে মনে হয়েছে যে এটা খুব বেশি মানে তেমন কোনো বড় রকমের প্রবলেম না, বাট আজকে তারপরও আজকে তাকে এক্সরে করা হবে, দেন কালকের রিপোর্টে আসলে বোঝা যাবে যে আসলে ওখানে কোনো ফ্র্যাকচার আছে কিনা। বাট যেটি বললাম সেটি হচ্ছে যে এই তামিমের ঘটনাটা বাদ দিয়ে আমরা যদি অন্যদিকে দেখাই, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তেমন রোদ না, একটু মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং হালকা বাতাস ছিল, সেখানে কিন্তু বাদবাকি প্লেয়াররা কিন্তু দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করেছে এবং আমরা যেটা দেখতে পেরেছি যে ওভালের আগের ম্যাচটাতে কিন্তু 300 রান হয়েছে এবং সেখানে বাংলাদেশের ফ্রন্ট মানে যদি বলা যায় ব্যাটিং তিন স্তম্ভ বিশেষ করে সাকিব, তামিম এবং মুশফিক একই সঙ্গে দীর্ঘক্ষণ কিন্তু নেটে প্র্যাকটিস করেছেন, দ্যাট মিন্স তারা কিন্তু একটা পরিকল্পনা করেই এগুচ্ছে। এবং আরেকটি বিষয় যেটা বলা যেতে পারে বাংলাদেশ দলের সেটি হচ্ছে তারা বোলিং নিয়ে একটু কনসার্ন, যেহেতু এত রান হচ্ছে সেখানে আমরা আজকে বাংলাদেশ দলের যিনি বোলিং হেড কোচ বোলিং কোচ কোটনি ওয়ালস তার সঙ্গে আমরা কথা বলেছি, তিনি এক্সপেক্ট করছেন যে ওভালের যে উইকেট সেখানে পেস বোলার এবং স্পিনার তাদের প্রত্যেকেই একটু তারা মানে অ্যাসিস্ট্যান্স পেতে পারে, সো দ্যাট মানে হি এক্সপেক্টেড ট্রু উইকেট ইন ফার্স্ট ম্যাচ।
জি ববি, আমি
অন্য প্রসঙ্গে যাওয়ার আগে বা প্রশ্নে যাওয়ার আগে আমরা শ্রোতা এবং দর্শকদের সবাইকে বলে দিতে চাই, আপনারা যারা শুনছেন এবং দেখছেন আজকের আলোচনা আলাপনের, আমাদের সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন 2026193062, 2026193062। আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠানে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠান। তাহিদ
জি আপা, আমি আসলে সুব্রত বাবির কাছে আবার একটু পরে যেতে চাই, আপনি অনুমতি দিলে।
হ্যাঁ, মনজুর মোর্শেদের কাছে আমাদের যাওয়া দরকার একটু।
জি
হ্যাঁ বলো
মনজুর মোর্শেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনার কাছ থেকে আসলে যে বিষয়টি আমরা একটু পরে নাজমুন্নুর আপনার কাছেও একটু যাব বিশ্লেষণের জন্য, খেলোয়াড় হিসেবে আমরা দুটি ম্যাচ এর মধ্যে দেখে ফেলেছি এবং যেমনটা ববি বলছিলেন যে ব্যাটিং পেস থাকবে, অনেক বেশি রান হবে, কিন্তু আজকের খেলাটি দেখে কিন্তু তেমনটা মনে হয়নি। ওয়েস্ট ইন্ডিজের প্রেসাররা কিন্তু খুব বেশ ভালো সুবিধা পেয়েছে আপা, তো সেক্ষেত্রে বিষয়টি কি দাঁড়াবে? শুধু ব্যাটিং পেস এমনটা আমরা শুনলো, এখন তো তা দেখতে পাচ্ছি না, অন্ততপক্ষে দুটি ম্যাচ যদি
না, তবে একদমই গোড়াতে তো। হ্যাঁ বলুন।
আচ্ছা, প্রশ্নটা কি আমার কাছে ছিল?
জি
আপনার কাছে ছিল।
হ্যাঁ হ্যাঁ, না আমার যেটা মনে হয়েছে যে পাকিস্তান টিমটা আসলে একটা টার্মাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের যে অধিনায়ক সরফরাজ আহমেদ, তিনি হচ্ছেন এবং আমার দেখা সাম্প্রতিক সময়ে সবচেয়ে কি বলবো যে আনইমপ্রেসিভ ক্যাপ্টেন ফর হিজ টিম। যদিও তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন 2017 সালে, তিনি আসলে তার পুরো টিমটাকে ঠিক ওইভাবে অনুপ্রাণিত করতে পারছেন না। দেখেন, এই বছরের 27 জানুয়ারি ওয়ান্ডারার্সে তারা সাউথ আফ্রিকাকে হারিয়েছিল, এরপর তারা 11টি ওয়ানডে খেলেছে, তার মধ্যে 1টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, 10টি ম্যাচে কিন্তু তারা হেরেছে। তারা 373 তারা করেও 12 রানে ম্যাচ হেরেছে, তারা 340 করেও ডিফেন্ড করতে পারেনি। তার মানে পাকিস্তান টিমটা শেষে এসে খেই হারিয়ে ফেলছে এবং তাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে তাদের ফর্মে থাকা দুজন ব্যাটসম্যান হচ্ছেন ইমামুল হক এবং বাবর আজম, এবং আজকেই দুজন ব্যাটসম্যান ক্লিক করেনি বলে একেবারে তারা কিন্তু ফোল্ডেড আপ হয়ে গেছে একটা ছোট্ট মডেস্ট টোটালের মধ্যে 107 কি 8। তো আলটিমেটলি পাকিস্তান টিমটাকে যেটা মূল কথা যেটা সেটা হচ্ছে অনুপ্রাণিত করার মতো। দেখেন, এর আগেও কিন্তু আমরা পাকিস্তানের উইকেট কিপার ক্যাপ্টেন দেখেছি, রশিদ লতিফকে দেখেছি, মঈন খানকে দেখেছি, তারা কিন্তু পুরো টিমটাকে সেইভাবে অনুপ্রাণিত করতে পারতেন, কিন্তু কেন জানি সরফরাজ আহমেদকে ঠিক সেই মানের ক্রিকেটার মনে হয় না। ক্রিকেট কিন্তু অনেকটাই হচ্ছে ক্যাপ্টেন্স গেম, তো ক্যাপ্টেন যদি ঠিক লিডিং ফ্রম দ্য ফ্রন্ট না হন তাহলে কিন্তু টিমটা দাঁড়াতে পারে না। তো পাকিস্তানের এই ম্যাচটা দিয়ে আলটিমেটলি আসলে বিশ্বকাপকে তুলনা করা যাবে না। আমার ধারণা যে বিশ্বকাপে আসলে প্রচুর আমরা 300+ ইনিংস দেখবো।
ধন্যবাদ তাহিদ।
জি আমরা আপা নাজমিনুর রবিনের কাছে একটু যাই।
হ্যাঁ যাও।
জি,
এই একই প্রশ্ন কি তোমার?
জি একই প্রশ্ন, আর তার কাছ থেকে
পাকিস্তানের বিপর্যয় কেন?
জি
এখন হচ্ছে কি, সত্যি কথা বলতে যে আজকে পাকিস্তানে যেভাবে ক্রিকেট খেলা হয় তাদের কিন্তু কোনো ধরনের প্রিমিয়ার লীগ বলে কোনো কিছু নাই, আছে শুধু দেশের খেলোয়াড়দের কিনে খেলা হয়, সেখানে বিভিন্ন কারণে অনেক পলিটিক্যাল কারণে কিন্তু অন্য দেশের প্লেয়াররা খেলে না, খেললেও সেরকম নামি দামি প্লেয়ার নাই, যেটা কিনা আমরা ইন্ডিয়াতে দেখে থাকি। এখন হচ্ছে কি, এখন যে ফরম্যাট গুলো আছে এখন কিন্তু সব এভরিথিং ইজ আউটপুট অফ দ্য লোয়েস্ট ফরম্যাট, সেটা হচ্ছে T20 খেলা। T20 খেলাতে এত ইন্ডিয়া এত সাকসেসফুল, ওদের ফরম্যাটের কমার্শিয়ালাইজেশন অফ দ্য গেম, মার্কেটিং অফ দ্য গেম, সেগুলো কিন্তু পাকিস্তানে একেবারেই নাই, এবং অ্যাট দ্য সেম টাইম এগুলো প্র্যাকটিস করতে করতে এমন হয়েছে যে ইন্ডিয়া একটা সেকেন্ড টিয়ারের টিম ছিল এক সময়, পাকিস্তান টপ টিম ছিল, এখন কিন্তু সম্পূর্ণ পরিণত হয়ে গেছে এগুলোর কারণে, এবং তার সাথে কিন্তু রয়ে গেছে এক্সপেরিমেন্টেশন। এক্সপেরিমেন্টেশন বলতে ওরা যা করেছে ওয়ার্ল্ড কাপে আগে বিভিন্ন টিমের প্লেয়ারকে রদ বদল করে ইঞ্জুরি হওয়ার না কারণে সেগুলা ওগুলা নতুন নতুন প্লেয়ারকে খেলিয়ে এগুলা টিমের ফরম্যাটিক ইয়েটাকে একেবারে ওরা চেঞ্জ করে দিয়েছে, যার ফলে হয়েছে কি এখন যারা খেলোয়াড়রা এসছে আবার কিন্তু পূর্ণ আবার চলে আসছে, তাদেরকে রেস্ট দিয়ে আবার খেলাচ্ছে, এই করে যেটা হয়েছে এখন কিন্তু ল্যাক অফ কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে। তার উপর একই সাথে আমি বলবো ভারতের তুলনায় সাব কন্টিনেন্টাল টিমের কম্পেয়ার করলে যেটা মনে হয় এই আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার তুলনায় তারা কিন্তু অনেক তাদের অনেক প্রবলেম রয়ে গেছে, কিন্তু তাদের ফাস্ট বোলিং কিন্তু এখনো পাকিস্তান যেভাবে রুল করে থাকে এন্টায়ার প্ল্যানেটে, সেই ধরনের মানে ফাস্ট বোলিং কোথাও কিন্তু প্রডিউস করা হয় না। অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার রয়ে গেছে, কিন্তু তাদেরকে তাদের সিস্টেম্যাটিক একটা ট্রাই করার যে একটা ব্যবস্থা, যেটা অন্যান্য প্লেয়ার আপনি ওয়েস্ট ইন্ডিজ বলেন, তারপর অস্ট্রেলিয়া বলেন, তারপর বাংলাদেশেও আজকাল যে প্লেয়াররা খেলে থাকে, বিভিন্ন প্লেয়ার গুলো নামি দামি প্লেয়াররা অস্ট্রেলিয়া থেকে আসে, ওয়েস্ট ইন্ডিজ থেকে আসে, এগুলো কিন্তু আপনি পাকিস্তানে দেখছেন না, যার ফলে পাকিস্তান একটা টপ টিয়ার টিম হওয়া সত্ত্বেও তাদের কিন্তু অনেকে অনেক অনেক কথা বলেছে টি টোয়েন্টি খেলার ব্যাপারে, কিন্তু টি টোয়েন্টি ফরম্যাট হ্যাজ ডিসাইডেড অপন দি কোয়ালিটি অফ দ্য গেম। এই এই কারণে কিন্তু আমরা দেখছি যে পাকিস্তানের কোয়ালিটি অনেক পড়ে গেছে,
পড়ে যাচ্ছে। আমাদের একজন শ্রোতা আছেন লাইনে, টেলিফোন লাইনে, আমরা তার কথা শুনে নি তাহলে।
জি
হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আমাদের এখানে আর আপনাদের ওখানে তাই, সেই এই দিনে আমরা আলোচনা করছি ক্রিকেট নিয়ে। যাই হোক, এখন উপায় তো নেই, আমাদেরও কাজ এটা, যারা খেলতে বসে গেছেন মাঠে তাদেরও কাজ সেটা, আমরা সবাই নিজেদের দায়িত্ব পালন করছি। তো আপনার মন্তব্য কি ভাই?
বিশ্বকাপ নিয়ে আজকে যে অবস্থা কথাটুকু শুনতে না, বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলতে যাচ্ছে এই রমজান মধ্যেই,
রবিবার বাংলাদেশের প্রথম ম্যাচ।
শুধু শুধু বিশ্ববাসীকে বাংলাদেশের জন্য একটু দোয়া, আমাদের সাবকন্টিনেন্টাল এশিয়ার মধ্যে বাংলাদেশ একটু সুনাম সুনাম অর্জন করুক, এই আশীর্বাদ চাইছি, আর কোনো কিছু না আজকে জরুরি।
ও আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যোগ দিলেন আমাদের সাথে টেলিফোনে, ভালো থাকুন এবং রমজান মুবারক। তাহিদ
ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে,
ধন্যবাদ।
জি আপা, আমরা আবার একটু ব্রিটেনে যাই।
যাও
জি, ব্রিটেনে সুব্রত বাবু আপনি রয়েছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে সব সময় একটা বিষয় থাকে সবার মাথায় যে নিরাপত্তা কেমন, সেটি নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে জানবো। এই কারণেই যে আমরা সবশেষ দেখেছি যে নিউজিল্যান্ডের একটি ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ কতটা বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিল, বাংলাদেশ দলের নিরাপত্তা কেমন এবং বিশ্বকাপ
শুধু বাংলাদেশ না বিশ্বকাপের সার্বিক নিরাপত্তা কেমন এবং বাংলাদেশের মনোবলের উপরে তার কোনো প্রভাব নিউজিল্যান্ডে যেটা ঘটেছিল তারপর থেকে যে অবস্থা কিছুদিন আমরা দেখেছি সেগুলো কি সম্পূর্ণ একেবারেই মুছে গেছে?
হ্যাঁ, এটা আসলে বলা যেতে পারে যে নিউজিল্যান্ডের ঘটনার পর কিন্তু আর একটা শ্রীলঙ্কার যে ঘটনাটা ঘটেছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু আইসিসি অন্য যে কোনো বারের যে তাদের যে সিকিউরিটি ব্যবস্থা সেটাকে কিন্তু আরো জোরদার করেছে। কিন্তু যেটি বিষয় সেটি হচ্ছে যে আমি এই পর্যন্ত মানে আসলে লন্ডনের বাইরে আমার যাওয়া হয়নি, যেহেতু বাংলাদেশ দল এখন এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছে এবং লন্ডনের আমাদের এখন পর্যন্ত অ্যাক্টিভিটি আসলে ওভাল কেন্দ্রিক। সেই ওভালে আমি এই তিন চার দিনে গিয়ে যেটি দেখেছি যে সিকিউরিটি যে সিস্টেম সেই সিস্টেমটা মানে একদম পূর্ণাঙ্গ ভাবে পার করেই কিন্তু একজনকে ঢুকতে হচ্ছে, কিন্তু বাড়াবাড়ি নেই, যেটি আমরা আসলে সাব কন্টিনেন্টে দেখি যে দেখা যাবে যে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই জায়গায় ইনডিসিপ্লিন মানে একটা
এলোমেলো ভাব।
হ্যাঁ, কিন্তু এখানে আমি আসলে আমার চোখে ওরকম মানে পোশাকধারী পুলিশ কিংবা ওরকম মানে আমরা আসলে নিরাপত্তা ধারী বলতে যেরকম বুঝি যে আমরা অনেক সময় বলি তিন স্তর বিশিষ্ট চার স্তর বিশিষ্ট মানে শো অফের একটা ব্যাপার থাকে, এখানে আমি আসলে শো অফের ওরকম কিছু
মানে সুশৃঙ্খল ভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা,
এটা হয়তো অন্যভাবে থাকতে পারে, সিভিল ড্রেস বা অন্য কোনো ভাবে দেখতে পারে। আর একটা জিনিসও ম্যাটার করে, সেটা হচ্ছে যে মানে পিপল বিহেভিয়ার, মানে আমরা তো আসলে এখানকার মানে সাবকন্টিনেন্টে আমরা আসলে ব্যক্তিগত ভাবে যেটা দেখি যে আমরা নিজেরাও একটু ইনডিসিপ্লিন, আর সেই তুলনায় এখানকার যারা মানুষ মানে নিয়ম মানার এক ধরনের প্রবণতা তাদের মধ্যে আছে। তো সেই জায়গাগুলি থেকে আমি খুব ডিসিপ্লিন ওয়েতেই প্রথম দিনের যে ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলি পরিচালনা করতে দেখেছি এবং ওরকম ভাবে যে মানে টিম হোটেল বাংলাদেশ টিম হোটেলের কাছে বলেন সেখানেও আমার ওরকম কোন মানে পুলিশ টুলিশ বা কোনো কিছু চোখে পড়েনি, কিংবা আমি ওভালের যে জায়গাটা বলছি সেখানে যতটুকু দরকার মানে আমার কাছে মাত্রাতিরিক্ত বা বাড়াবাড়ি রকমের কোনো কিছু মানে চোখে পড়েনি।
সেটা তো খুবই ভালো বিষয়, কারণ এটা বাড়াবাড়ি হয়ে গেলে আবার যারা দর্শক ভক্ত যারা এগিয়ে যান তাদের জন্য মানে অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়। আমাদের শ্রোতাদের আমরা জানাচ্ছি যে আরেকজন শ্রোতা বোধহয় টেলিফোনে আছেন, আমরা তার সাথে কথা বলে নিই, তারপরে ফিরে আসছি। হ্যালো,
হ্যালো, ওকে আপন নমস্কার।
নমস্কার, বলুন।
আমি কথা বলছি দীপক চক্রবর্তী, বাংলাদেশ পঞ্চগড় থেকে।
হ্যাঁ দীপক চক্রবর্তী, কেমন আছেন?
হ্যাঁ আপু ভালো আছি, আর ঈদ মোবারক অগ্রিম।
আচ্ছা অগ্রিম ঈদ মোবারক আপনাকেও, বলুন।
জি আমার আমাদের সাইদুল ভাইকে আমি জানাচ্ছি নমস্কার এবং ঈদ মোবারক।
ঈদ মোবারক।
জি সাইদুল ভালো আছেন?
জি ভালো আছি ভাই। আপনার প্রশ্নটি?
জি আমার প্রশ্ন, আমি ছোট্ট করে প্রশ্ন বলবো। যখন আজকে পাকিস্তান এবং যখন আমি খেলাটা আজকে দেখি, মনে হয় যে বিশ্বকাপ আমাদের শুরু হতেই না হতে যে আজকে একবারে নিম্নতম সবচেয়ে বেশি কম রান, একবারে যে রানটা একবারে কম ছিল, দেখো আমরা যখন আমি দেখছিলাম টিভিতে খেলাটা, আমার মনে হয় আরেকটু রান বেশি করলে আরো খেলাটা জমজমা ধরতো।
জি আমরা
খেলাটা আমি দেখে ক্রিস গেল যখন একটা ছক্কা বলে মানল, সেখানে আমরা কোমরা একটু দেখা পাইছে। আমি প্যানেল নদীর সারমাদের কাছে যাবো, সে ক্রিজেলের কি আমরা চাচ্ছি যে ক্রিজের দুর্দান্ত একজন খেলার এবং কি ব্যাটিং এবং বোলার, আমরা চাচ্ছি বিশ্বকাপে উনি কি এবার কিরকম ধরে মানে খেলাবেন না, উনার শারীরিক ভাবে সমস্যা আছে কি, এটা একটু জানাবেন। আর আমাদের বাংলাদেশের দলের জন্য শুভকামনা, যেন আমরা ভালো একটা খেলার জন্য আমরা দেখতে পাই আর কি। নমস্কার।
ধন্যবাদ দীপক চক্রবর্তী, আপনি খুব মন দিয়ে খেলা দেখছেন সেটাই বুঝলাম। তো তাহিদ।
জি আপা, আমাদের এই অনুষ্ঠানটি আসলে ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে এবং অনেক দর্শক প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, মন্তব্য করেছেন অনেকে। তার মধ্যে কয়েকটি মন্তব্য একটু
পড়ে শুনিয়ে দাও। আর আমাদের
মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি বলেছেন যে পাকিস্তানি ক্রিকেট অনেক সংকটের মধ্য দিয়ে চলছে, এটি তার একটি মন্তব্য।
সেটা আমরা আমাদের আলোচনাতেই তুলে ধরেছি।
জুবায়ের চৌধুরী বলছেন পাকিস্তান হয় ছক্কা নয়তো বক্কা, তিনি একটি মন্তব্য করেছেন। আমাদের মাসুদুর রহমান, তিনি আমাদের একজন নিয়মিত বিশ্লেষক দিলু খন্দকার, তাকে বলছেন যে
তাকে দেখছেন না,
তাকে সে থাকলে ভালো হতো সেটা বলেছেন।
হ্যাঁ অবশ্যই ভালো হতো।
অজয় কুমার শঙ্কর
যাচ্ছেন লন্ডনে।
জি আমরা তার বিশ্লেষণ
যাত্রাপথে আছেন, তিনি যোগ দেবেন সেখান থেকে, লন্ডন থেকে আমরা তার কথা শুনবো। দিলু খন্দকারকে কোনো না কোনো একদিন আমাদের অনুষ্ঠানে অবশ্যই শুনতে পাবেন, দেখতে পাবেন।
অজয় কুমার শঙ্কর, তিনি বলেছেন ইংল্যান্ড দেশের মাঠে অনেকটা সুবিধা লাভ করবে এই বিশ্বকাপ ক্রিকেটে।
সেটা তো অবশ্যই, যে যার মাঠে সুবিধা লাভ করে, কিন্তু সব সময় কিন্তু তাও নাও হতে পারে।
জি অনেক অনেক মন্তব্য, কেউ কেউ মন্তব্য করেছেন যেগুলো আসলে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট নয়, সেগুলো বললাম না, দুঃখিত।
আজকে আপনারা আলাপনের আলোচনায় বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা শুনছেন এবং রোজার মাসটিতে কোনো অসুবিধা হতে পারে কিনা খেলোয়াড়দের জন্য এই পরিশ্রমী খেলা খেলতে, তা নিয়ে আমরা কিছু মন্তব্য করছি। আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করুন, মন্তব্য করতে পারেন। 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন, আমাদের সঙ্গে থাকুন।
জি আপা, আমরা একটু তাহলে আবার নাজমুন্নুর রবিন,
নাজমুন্নুর রবিনের কাছে যাওয়ার আগে আমাদের একটি শ্রোতা, একজন শ্রোতা না দু তিনজন শ্রোতা আমার মনে পড়ছে না, জানতে চেয়েছিলেন একটা কথা যে সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে কোন দল, পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া, এবং তার মধ্যে আবার সবচেয়ে বেশি উইকেট যিনি নিয়েছিলেন অস্ট্রেলিয়ারই গ্লেন ম্যাকগ্রাথ, তিনি চারটি বিশ্বকাপে খেলেছিলেন, গ্লেন ম্যাকগ্রাথের এই রেকর্ড ছিল। তিনি সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন, 71টি উইকেট নিয়েছিলেন। আর সবচেয়ে বেশি রান করেছিলেন কে বলতে পারো?
আমার কাছে মনে হয় সচিন টেন্ডুলকার।
হ্যাঁ একদম ঠিক, সচিন টেন্ডুলকার সবচেয়ে বেশি, ভারতের সচিন টেন্ডুলকার সবচেয়ে বেশি রান করেছিলেন, 2278 রান করেছিলেন বিশ্বকাপে।
জি আমরা রবিন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এবারের বিশ্বকাপ ক্রিকেটে বেশ কিছু নতুন নতুন বিষয় এসছে, সেই বিষয়গুলো যদি আপনি আমাদেরকে একটু বলেন। যেমন ফুটবলে আমরা জানি লাল কার্ড থাকে, এবার আমরা শুনছি এবার ক্রিকেটেও লাল কার্ড থাকবে, মানে এই বিষয়গুলো যদি আপনি আমাদেরকে একটু বলেন, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলতে চাই।
আমি আসলে তেমন ভাবে ডিটেইল ভাবে জানি না কি ধরনের এগুলো সাইড রয়ে গেছে, কিন্তু অন্যান্য সাইড যেটা আছে, যেমন পাওয়ার প্লে, তারপর ফিল্ডিং এর সময় কয়েকটা প্লেয়ার থাকতে পারবে আর রিং এর মধ্যে, এগুলো তো আছে, কিন্তু এগুলো আগে হয়তো বিশ্বকাপে ছিল না, এগুলো লিমিটেড ফর্মে কোনোদিন ছিল না। এ কিন্তু সবকিছু হচ্ছে আউটপুট অফ দ্য লিমিটেড ওভার গেম অফ টি টোয়েন্টি, এগুলো টি টোয়েন্টিতে আসার কারণে এখন কিন্তু এত সাইন্টিফিক হয়ে গেছে। আগে কিন্তু যেরকম আপনার একটা দল একদম ধসে পড়ে যেত, যেটা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি, এটা কিন্তু পাকিস্তানে হয়নি। এই শক্ত একটা পরিবেশ, একটা রপ্ত করার ব্যাপারে তাদের একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না, এই কারণেই যে তাদের কিন্তু টি টোয়েন্টি এরকম ভাবে খেলা হয় না, এই খেলা হলেও সেরকম নামি দামি প্লেয়ার খেলে না। কিন্তু বিভিন্ন রুলস গুলো যেটা রয়ে গেছে, আপনার ফিল্ডিং এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বোলিং এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য, কিন্তু আপনার যে সাইড গুলো বলছেন আমি হয়তো তেমন ভাবে লক্ষ্য করি নাই, যে আপনি বলছেন যে ডিসিপ্লিনিং এর ক্ষেত্রে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়, সেটা কিন্তু তেমন ভাবে গেমটাকে এফেক্ট করবে না, কিন্তু সাইকোলজিক্যালি আপনার হয়তো দেখা
যাচ্ছে প্রভাব পড়তে পারে।
আপনি যদি আমাদেরকে একটু এই বিষয়টি জানান যে খেলোয়াড়দের অশালীন আচরণ হলে তাকে লাল কার্ড দেখানো হবে, বিপক্ষকে পাঁচ রান দেওয়া হতে পারে বোনাস হিসাবে, এই যে নতুন পদ্ধতিগুলো
কেন কার্যকর করার ব্যবস্থা নেওয়া হলো ক্রিকেটে?
এটা আসলে আসলে গেমটাকে আরো বেশি এন্টারটেইনিং করা, এবং আমার মনে হয় ক্রিকেটে ফুটবলের মতো এতটা বোধহয় দরকার হয় না। তারপরেও সবসময় আইসিসি তো আসলে একটা পরিবর্তনশীল সংস্থা, এত বেশি পরিবর্তন সাধিত হয় এখানে এবং ক্রিকেট খেলাটা ঘিরে এত বেশি পরিবর্তন হয়, আপনি অন্য কোনো খেলাতে এটা দেখবেন না। সুতরাং আমরা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করি আমাদেরও সবসময় এটা ফলো করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, এত পরিবর্তন আসে খেলাটাতে। আপনি দেখেন একটা খেলায় কতগুলো ফরম্যাট, অন্য কোন খেলায় এত ফরম্যাট আপনি দেখবেন না। টেস্ট ছিল, ওয়ান ডে এসেছে, এখন টি টোয়েন্টি চলে এসেছে, আমরা শুনছি ভবিষ্যতে টি টেনও আসবে, এবং প্রত্যেকটা খেলার নির্দিষ্ট একটা ফরম্যাট রয়েছে, কতটা সংখ্যক বাউন্সার আপনি ওভার দিতে পারবেন, ওয়ান ডে তে এতটা পারবেন, টি টোয়েন্টিতে এতটা পারবেন। তো টি টেন যখন চলে আসবে তখন কিন্তু আপনার জন্য আরো ডিফিকাল্ট হয়ে যাবে, এবং আপনি দেখবেন যে এখন কিন্তু ক্রিকেটাররা একটা বয়সের পরে যে টি টোয়েন্টি ছাড়া কিছু খেলতে চায় না, এবং তারা সেটা খেলতে চায়, এবং আইপিএল এর মতো যে লিগ গুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের ক্যারিয়ারটা শেষ করতে চায়, কারণ ওখানে টাকা আছে, তারা দেশের হয়ে ঠিক খেলাটা ওইভাবে উপভোগ করতে চায় না। অর্থাৎ তারা কিন্তু আর্লি এক্সিট এর একটা চিন্তা করে রাখেন, হয়তো 10 বছর 12 বছর 14 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটকে দেওয়ার পরে তারা কিন্তু সরে যাওয়ার চিন্তা করেন। সুতরাং ইন্টারন্যাশনাল ক্রিকেটকে এন্টারটেইনিং করার জন্য আইসিসির নিজেরও একটা নিজেদের উপর একটা চাপ রয়েছে, এবং আইসিসি তে যারা ওই এক্সিকিউটিভ কমিটি মানে এই গেম সংক্রান্ত যে কমিটিটা রয়েছে সেখানে যারা কাজ করেন তারা সাবেক অধিনায়ক অথবা এক্সপার্ট ক্রিকেটার, তারা তাদের বিভিন্ন ওপিনিয়ন রাখেন এবং সেই মোতাবেক কিন্তু চেঞ্জেস গুলো আসে, কিন্তু সেটা কতটা ইফেক্টিভ হয়, ফুটবলে যেমন একটা চেঞ্জেস এলে সেটা কিন্তু সারা পৃথিবী জেনে ফেলে এবং সেটার একটা বড় একটা ইম্প্যাক্ট পড়ে, ক্রিকেটের সেই অর্থে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না, কারণটা হচ্ছে খেলাটা ধরনের কারণে এবং অনেকগুলো ফরম্যাটের কারণে।
মানে বিশ্বকাপ ক্রিকেট আর বিশ্বকাপ ফুটবল তার আসরের যে জমজমাট একটা মানে সমারোহ, যেটা ব্যাপকতা, যেটা দুটোর মধ্যে তো ভিন্নতা রয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী 10টি দল, বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী একেবারে দল 24-32 ছাড়িয়ে যাচ্ছে, তো তার ব্যাপকতা তো অনেক, প্রসার অনেক, সুতরাং দুটোর মধ্যে তো পার্থক্য থাকবেই।
লাল কার্ডের বিষয়টি যেসব আমাদের দর্শক এবং শ্রোতা শুনছেন তাদের জন্য আরেকটু পরিষ্কার করে দিই, লাল কার্ডের জন্য মূলত আসলে খেলোয়াড়দের আচরণকে চার ভাগে ভাগ করা হয়েছে। লেভেল ওয়ান হচ্ছে যদি খেলোয়াড় অকারণে আপিল করার ভঙ্গি করেন অতিরিক্ত, সেটা হচ্ছে লেভেল ওয়ান। লেভেল টু হচ্ছে কোনো খেলোয়াড়ের দিকে যদি ইচ্ছাকৃতভাবে বল থ্রো করে লেভেল থ্রি হচ্ছে আম্পায়ারকে ভয় দেখানো, এবং লেভেল ফোর হচ্ছে আম্পায়ারকে হুমকি দিলে অথবা মাঠে কোন ধরনের হিংসাত্মক আচরণ করলে।
হ্যাঁ, আমাদের কাছে সঙ্গে বোধ হয় আরেকজনকে ফোন করছেন, আমরা চট করে নিয়ে নিই কারণ হাতে খুব একটা সময় নেই। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি, আমি রেফাজাহাত মিলার বলছিলাম ঢাকা বাংলাদেশ থেকে।
হ্যাঁ বলুন।
জি, আমি 2019 বিশ্বকাপ নিয়ে কিছু একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা এবার মানে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে ক্রিকেট খেলতে গিয়েছি ইংল্যান্ডে, তো আমার প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের সম্ভাবনা, এই যে মানে রমজান মাস চলছে, ক্রিকেটাররা তো শুনেছি যে হাসিম আমলা আদিল রশিদ এরা রোজা রেখে, তো আমাদের প্লেয়াররাও যদি এরকম মানে রোজা রেখে ক্রিকেট খেলতে যান বা এরকম করেন তাহলে তাদের পারফরমেন্সের উপর কি কেমন প্রভাব পড়বে বা তারা কিভাবে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। সবশেষে আমরা খুব ছোট্ট করে সুব্রত বাবির কাছ থেকে শুনে নিই, তিনি কেমন দেখছেন, কারণ আমাদের হাতে খুব একটা সময় নেই।
রোজা রাখার বিষয়টা যেটা বারবার আসছে, এটা আসলে পুরোপুরি একান্ত ব্যক্তিগত ব্যাপার একজন ক্রিকেটারের, আর যেহেতু এটা খুব সেনসিটিভ একটা ইস্যু, দল অনেক সময় এটা না চাইলে পরেও কিন্তু এই বিষয়গুলিকে মানে এড়িয়ে
জোর দিয়ে বলতে পারেন।
হ্যাঁ, আর একটা জিনিস এই বিষয়টাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমি একটা জিনিস একটু বলতে চাই, আজকে ঘুরে ফিরে পাকিস্তানকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে, যদিও পাকিস্তানের শুরুটা খুবই খারাপ হয়েছে এবং তাদের গত দুই তিন মাস খুব বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় কি জান, দিন শেষে পাকিস্তানকে যে আনপ্রেডিক্টেবল একটা দল বলা হয় খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। আপনি যদি 2017 সালের ঘটনাটাই দেখেন, কেউ কিন্তু চিন্তা করতে পারে নাই এই সাফরস্তানের দলটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিতবে, ফাইনাল উঠার তো প্রশ্নই ছিল না সেই দলটা, এবং কাদেরটাই হারালো বিরাট কোহলির দলকে, ইভেন সেই দলটা কথা চলে যেতে হবে 1992 সেইবার থেকে আমার প্রথম বিশ্বকাপ দেখা, যদিও সেই বিশ্বকাপে সেই দলটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট টিম, কিন্তু আপনি সেই সময় আপনি ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিভার্সিটির কথা যদি দেখেন, খুব একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে
যাচ্ছে,
নোবডি এক্সপেক্ট দ্যাট দে উইল রিচ ইন ফাইনাল, সো পাকিস্তানকে নিয়ে আমার কাছে মনে হয় একটা ম্যাচ দিয়ে জাজ করাটা ঠিক হবে না,
তা তো হবে না। ববি ধন্যবাদ, আমাদের আসলে হাতে একেবারেই সময় নেই, তো নাজমুনুর রবিন, মঞ্জুর মোর্শেদ এবং সুব্রত ববি, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা তাহলে আমরা এখানে শেষ করছি,
জিয়াপা এবং দর্শক শ্রোতা যাদের প্রশ্ন নিতে পারেনি, মন্তব্য করতে পারেনি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্র উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে মেক্সিকো থেকে বেআইনি অভিবাসীদের আমেরিকায় প্রবেশ 10 দিনের মধ্যে বন্ধের জন্য সময়সীমা ধার্য করেছে, অন্যথায় আমেরিকা মেক্সিকোর সব পণ্যের ওপরে শুল্ক আরোপ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে এক টুইট বার্তায় এই ঘোষণা দেন। তিনি বলেন, জুন মাসের 10 তারিখ থেকে মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপরে 5% কর বাড়ানো হবে, যদি ওই সময়ের মধ্যে মেক্সিকো তাদের দেশের ভেতরে বেআইনি অভিবাসীদের ঢোকা বন্ধ না করে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় 4 জন অসামরিক লোক নিহত এবং 4 জন আমেরিকান সেনা আহত হয়েছে। ওই আক্রমণটি করা হয়েছিল বিদেশি সামরিক বাহিনীর গাড়ি বহরকে লক্ষ্য করে। আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলাটি ঘটেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, তারা বলছে তাদের সদস্যদের সামান্যই আঘাত লেগেছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ একটি সংবাদপত্র জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিশেষ দূতকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। কোরিয়ার বিশ্লেষকেরা মনে করেন, উত্তর কোরিয়া অতীতেও তাদের কর্মকর্তাদের প্রাণদণ্ড দিয়েছে এবং তারা যে এ কাজটি করেছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। ক্ষমতাসীন কিম পরিবারের জন্য হুমকি হতে পারে এমন লোকজনকে পিয়ংইয়ং অতীতেও মৃত্যুদণ্ড দিয়েছে। বুদাপেস্টে ড্যানিউব নদীতে একটি প্রমোদতরীর সঙ্গে পর্যটক ভর্তি ছোট একটি নৌকো ধাক্কা লেগে বুধবার ডুবে যায়। তার উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ড্যানিউব নদীর তলদেশে এখনও যে 21 জন নিহত রয়েছে তাদের সন্ধান চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রথমবারের মতো আজ বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করেছেন।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জ্যোতি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন মাইকেল ডুবিনস্কি, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ, আমি তাওহিদুল ইসলাম এবং
তাহিরা কিবরিয়া,
আমরা দুজনেই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.